জড়জগতের শব্দ। এই জড়জগতের ঊর্ধ্বে আরেকটি জগৎ রয়েছে, এবং এই জগতেও আমরা দেখতে পাই দুটি বস্তু রয়েছে। একটা হচ্ছে অচেতন জড় পদার্থ, আরেকটা হচ্ছে চেতন জীব। এই জড়জগতে জড়জগৎটা জড়, জড় মানে জড় শব্দটার অর্থ কি? জড় শব্দটার স্বাভাবিক অর্থ হচ্ছে অচেতন, যাতে চেতনা নেই, সেটা হচ্ছে জড়, জড় পদার্থ। এই জড়জগৎটা জড় পদার্থের জগৎ, মানে জড়জগতে সব কিছুই অচেতন, জড় বস্তু মাত্রই অচেতন। কিন্তু আমরা সকলে, আমরা চেতন না অচেতন? আমরা চেতন, যদিও আমাদের দেহটা জড়। জড় হওয়ার ফলে এটা কথা ছিল অচেতন হওয়ার, কিন্তু আমাদের দেহটা, আমাদের দেহগুলি চেতন। এখন এই সম্পর্কে আরেকটি জিনিস আমরা দেখতে পাই, যে যখন কারো মৃত্যু হয় তখন দেহটা কি হয়ে যায়? তখন দেহটা আবার জড় হয়ে যায়, মৃত, অচেতন। এবং যখন কেউ মরে যায় তখন আমরা কি বলি? যখন কারো মৃত্যু হয় তখন বলি না উনি চলে গেছেন, চলে গে, উনি চলে গেছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে উনি, যিনি যতক্ষণ এই দেহটাতে ছিলেন ততক্ষণ চেতনা ছিল, যখন চলে গেল তখন জড় দেহটা আবার জড়তে পরিণত হল। এই বিষয়টা বোঝা কি খুব একটা কঠিন? কে কে বুঝতে পেরেছো? হাত তোলো। কে কে বুঝতে পারোনি? হাত তোলো। কেউই নয়। আচ্ছা, তাহলে দেখো কত সিম্পল, সরল বিষয়, একটা বাচ্চা মেয়ে পর্যন্ত বুঝে নিয়েছে, তাই না? তুমি বুঝেছ না? তোমার মনটা অন্য কোথাও ছিল, তোমার চোখটা অন্য কোথাও ছিল, আমি দেখেছি। যাই হোক, এই বিষয়টা এতই সহজ যে একটা শিশু পর্যন্ত এটা বুঝতে পারে। তুমি ক্লাসে বসে আছো, হাতে জপমালা নিয়ে জপ করছো, টেলিফোনে টেলিফোন বাজছে, তুমি বাইরে যাও, ক্লাসটা শোনার জন্য, শুধু বসে থাকার জন্য নয়। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? একটা বস্তু আছে যেটি এই জড় দেহতেও চেতনার সঞ্চার করে, সেটা বোঝা গেল, সেটা স্বীকার করছো তোমরা। সেই বস্তুটি কি? সেটি কে বা সেটি কি? কে বলবে? বীরমিন্ট করে কি বলছে বলো, জোরে বলো। তাই এটা জোরে বলতে অসুবিধাটা কিছু? আত্মা, বা বাংলাতে বলে আত্মা, তয়ময় শব্দটা বাংলায় ত রূপে উচ্চারণ হয়, সংস্কৃততে তয়ময় রূপে উচ্চারণ হয়। যেমন আ তয়ময় দীর্ঘই অন্তুস্থ, কি বলি আমরা? আত্মীয়। কিন্তু উচ্চারণটা হওয়া উচিত আত্মীয়, তেমনি আত্মা। হ্যাঁ, তো এই যে জড় দেহতে যতক্ষণ আত্মা থাকে ততক্ষণ দেহটাতে জীবন থাকে বা চেতনা থাকে। যখন আত্মা দেহ থেকে চলে যায় তখন দেহটার মৃত্যু হয়, মানে মৃত দেহটা আবার মৃত হয়ে যায়, জড় পদার্থই মৃত, ইংরেজিতে এই শব্দটা খুব ব্যবহার, ডেড ম্যাটার ইংরেজিতে, এই যে অচেতন জড় পদার্থর সাধারণত এই শব্দটা ব্যবহার করা হয়, ম্যাটার ইজ ডেড, ডেড ম্যাটার। এখন ম্যাটার মেড আউট অফ ডেড বডি ইজ এ ডেড বডি, বাট দিস ডেড বডি বিকামস অ্যালাইভ ওয়েন দ্য সোল এন্টার্স ইন টু দ্যাট বডি, অ্যান্ড ওয়েন দ্য সোল লিভস দ্য বডি মেড অফ ডেড ম্যাটার বিকামস ডেড অ্যাগেন। এখন এই যে আত্মা, এই আত্মা কি এই জগতের বস্তু না অন্য কোথা থেকে এসেছে? হ্যাঁ, কেন এই জড় জগতে তো সবকিছুই জড়, তাহলে আত্মা যে জড়কে পর্যন্ত চেতন করে তোলে, সেই আত্মা কি করে এই জড় জগৎ থেকে আসবে? তাহলে আত্মা কোত্থেকে এসেছে? আত্মা আরেকটা জগৎ থেকে এসেছে। তাহলে আমরা এই সূত্র মানে বুঝতে পারছি এই জড় জগতের ঊর্ধ্বে আরেকটা জগৎ আছে। এখন অসুবিধাটা হচ্ছে যে সেই জগতের বস্তু, সেই জগতের কথা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই না, কান দিয়ে শুনতে পাই না, হাত দিয়ে স্পর্শ করতে পারি না, পারি কি? ওটা আমাদের ইন্দ্রিয়ের অতীত, তাই জন্য সেই জগৎটাকে বলা হয় অধোক্ষজ। অধোক্ষজ, অক্ষ মানে হচ্ছে ইন্দ্রিয়, অধোক্ষজ মানে ইন্দ্রিয় থেকে, ইন্দ্রিয় জাত, ইন্দ্রিয়ের থেকে যার প্রকাশ হয়েছে, ইন্দ্রিয়ের দ্বারা যেই জগৎটাকে দেখা যায় বা অনুভব করা যায়, ওই জগৎটা সে তা সেই জগতের ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে, ইন্দ্রিয়ের অনুভূতির ঊর্ধ্বে, তাই জন্য তাকে বলা হচ্ছে অধোক্ষজ, ইন্দ্রিয়াতীত। সরল বাংলায় বলা যেতে পারে ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়ের অতীত। যা আমাদের ইন্দ্রিয়ের অতীত সে সম্বন্ধে আমরা কিভাবে জানব? এই সম্বন্ধে বলা হচ্ছে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। অপ্রাকৃত জগৎটাকে আমাদের প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় না। যে বস্তুটি এই জগতের ঊর্ধ্বে, প্রকৃতেভ্য পরে যস্তু, এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে যে জগৎটি, সেই জগৎটি সম্বন্ধে তর্ক বিতর্কের দ্বারা জানা যায় না। ন তাং স্তর্কে ন যোজয়েত, অচিন্ত খলু যে ভাবা, ন তাং স্তর্কে ন যোজয়েত। তাহলে তর্ক বা আলোচনার মাধ্যমে, নিজেদের ইন্দ্রিয়ের পরিপ্রেক্ষিতে আলোচনার মাধ্যমে সেটা জানা যায় না। তাহলে সেটা জানার উপায়টা কি? সেটা জানার উপায়টা কি? যেমন এখানে তোমরা কে কে আমেরিকায় গেছো? আচ্ছা, কে কে আমেরিকায় যাওনি? যারা আমেরিকায় যাওনি, আমেরিকা দেখোনি, তোমরা আমেরিকা সম্বন্ধে জানো? হ্যাঁ, কিভাবে জানলে? যে সেখানে গেছে তার বর্ণনার মাধ্যমে, যে আমেরিকায় গেছে সে আমেরিকা সম্বন্ধে বই লিখেছে, সেই বইটা আমি পড়ে আমেরিকা সম্বন্ধে জানতে পেরেছি। হ্যাঁ, যে আমেরিকা গেছে তার সেই আমেরিকার কথা আমাকে শুনিয়েছে, তার ফলে আমরা আমেরিকা সম্বন্ধে জানতে পেরেছি। তাহলে যে বস্তুটি, যেই স্থানটি আমরা দেখতে পাইনি, সেই স্থানের বিষয়ে যদি আমরা জানতে চাই, তাহলে কিভাবে জানতে হবে? যে সেই স্থানটি সম্বন্ধে জানে তার কাছ থেকে শোনার মাধ্যমে, তার কাছ থেকে শোনার মাধ্যমে। ঠিক তেমনি ওই সেই জগতের কথা ওই জগতের থেকে এসেছে। কিভাবে এসেছে, প্রথমেই সৃষ্টির শুরুতেই, ওকে, সৃষ্টির শুরুতে প্রথমে এই ব্রহ্মাণ্ডে কে এসেছিল, কে কে জানো, হাত তোল, কে এসেছিল? ব্রহ্মা, ব্রহ্মা প্রথম জীব যিনি এখানে এসেছিলেন। ব্রহ্মা যখন এসেছিল, ব্রহ্মার সব কিছু জানা ছিল? ব্রহ্মা কিছু জানত না। ব্রহ্মাতে মনে হয়েছিল, আমি কি করি এখন, আমি কে, আমি কোথায়, আমি এখানে কি করব? স্বাভাবিকভাবে এই চিন্তাগুলো এসেছিল। ব্রহ্মা আর আমাদের মধ্যে পার্থক্যটা এই যে আমাদের জন্ম হয় অজ্ঞানে এবং আমাদের চেতনাটা বিকশিত থাকে না, কালক্রমে সেটা চেতনাটা বৃদ্ধি পায় বা বিকশিত হয়। কিন্তু ব্রহ্মা আসা মাত্রই চেতনাটা তার পূর্ণ, হ্যাঁ, পূর্ণ চেতন, কিন্তু অজ্ঞান, কোনো কিছু জ্ঞান নেই, কোনো কিছু জানা নেই। কীরকম এই অবস্থাটাকে এইভাবে আমরা বলা যেতে পারে যে একদিন সকালে ঘুম থেকে উঠে তোমার আর কোনো কিছু মনে নেই, তোমার মনটা একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কেমন লাগবে বিছানায় বসে বসে ভাববে, আমি কোথায়, আমি কে, তাই না? ব্রহ্মার অবস্থাটা সেরকম, চেতনাপূর্ণ রয়েছে কিন্তু জ্ঞান নেই, অজ্ঞান। ব্রহ্মা নানাভাবে চেষ্টা করেছিল এইটা জানার সম্বন্ধে, আমি কে, আমি কোথা থেকে এলাম। ও দেখতে পেয়েছিল একটা পদ্মের ওপরে বসে আছে, আর তার চারদিকে একটা বিশাল সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে শুধু একটা পদ্ম, আর সেই পদ্মের মধ্যে ব্রহ্মা বসে আছে। সেই জন্য ব্রহ্মার বলা হয়, ব্রহ্মার জন্ম কিভাবে হয়, ব্রহ্মা সরাসরি ভগবান থেকে এসেছে, ভগবানের নাভি থেকে এসেছে। তাই জন্য ব্রহ্মার একটা নাম স্বয়ংভূ, যিনি স্বয়ং প্রকাশিত হয়েছে নিজেই থেকেই, যার অস্তিত্ব স্বয়ংভূ। ব্রহ্মার আরেকটা নাম কি, পদ্মযোনি। জন্ম হয় যোনি থেকে, ব্রহ্মার জন্ম কোথায়, পদ্ম থেকে, পদ্মযোনি। এখন এইভাবে ব্রহ্মা যখন ভাবতে লাগলেন কি করি কি করি, তখন ব্রহ্মা ভগবানের কৃপায় অনুপ্রেরণা পেলেন তার চেতনাকে অন্তর্মুখী করতে। ব্রহ্মা যখন তার চেতনাকে অন্তর্মুখী করলেন, তখন ব্রহ্মা একটা শব্দ শুনতে পেলেন, সেই শব্দটা হচ্ছে ওমকার, ওম। সেই ওম শব্দটিতে মনোনিবেশ করার ফলে সেই ওম থেকে গায়ত্রী প্রকাশিত হল। সেই গায়ত্রীর ধ্যান করার ফলে ব্রহ্মার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হল। দিব্য জ্ঞান প্রকাশিত হল কিভাবে, ভগবান তাকে এই জ্ঞানটি দান করলেন, সেই জ্ঞানটি হচ্ছে বেদ। বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান, বেদ শব্দটির মানে হচ্ছে জ্ঞান। বিদ মানে জানা, আর বেদ যা জানা হয়েছে বা জ্ঞান। এইভাবে ব্রহ্মা প্রথমে ভগবানের কাছ থেকে এই সেই জগতের বাণী, সেই জগৎ সম্বন্ধে জানতে পারলেন। সেই জন্য এই জ্ঞানটির প্রথম প্রদানকারী কে, প্রথম প্রদাতা কে, শ্রীকৃষ্ণ স্বয়ং। এবং এই জ্ঞান যিনি দান করেন তাকে বলা হয় গুরু। এখন সেই প্রথম গুরু কে, তাহলে আদিগুরু হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর প্রথম শিষ্য কে এই জগতে, ব্রহ্মা। তারপরে ব্রহ্মা তার শিষ্যকে এই জ্ঞানটি দান করলেন, নারদ, নারদ থেকে ব্যাস। এইভাবে গুরু শিষ্য পরম্পরার ধারায় এই জ্ঞান সেখান থেকে আসছে। সেই চির জগতের জ্ঞানটি ভগবানের মাধ্যমে ব্রহ্মা পেলেন তারপরে ব্রহ্মা থেকে গুরু পরম্পরার ধারায় এই জ্ঞানটি প্রবাহিত হচ্ছে। তোমরা সকলেই স্কুলে গেছো, কলেজে গেছো, অনেকে ইউনিভার্সিটিতে গেছো, ওই জগতের কথা কিছু জানতে পেরেছো, কিন্তু ইসকনে আসার ফলে, ইসকনে আসার ফলে এই জ্ঞানটি জানতে পেরেছি। কেন? কেন ইসকনে সেই পরম্পরার ধারায় এই জ্ঞানটি এখনও প্রবাহিত হচ্ছে। শুধু ইসকনেই নয়, যেখানেই এই পরম্পরা রয়েছে সেখানে এই জ্ঞানটি প্রবাহিত হচ্ছে। এই সূত্রে চারটি পরম্পরা আছে, সেই চারটি পরম্পরা হচ্ছে, একটা হচ্ছে ব্রহ্মা থেকে আসছে ব্রহ্ম সম্প্রদায়, লক্ষ্মী থেকে আসছে শ্রী সম্প্রদায়, শিব থেকে আসছে রুদ্র সম্প্রদায়, এবং চার কুমার সনক সনাতন সনন্দন সনৎ কুমার, এই চতুষ্ণ থেকে আসছে কুমার সম্প্রদায়, চত্বর বৈষ্ণব সম্প্রদায়, এই চারটি হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়। এই চারটি সম্প্রদায়ের মাধ্যমে এই জ্ঞান প্রবাহিত হচ্ছে। এবং এই কলিযুগের শুরু, যখন কলিযুগে এই জ্ঞানটি প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল, তখন চারজন আচার্য এই চার সম্প্রদায় এই জ্ঞানটিকে আবার পুনরুজ্জীবিত করলেন। যেমন ব্রহ্ম সম্প্রদায়ের পুনরুজ্জীবিত করলেন মধ্যাচার্য, শ্রী সম্প্রদায় পুনরুজ্জীবিত করলেন রামানুজাচার্য, রুদ্র সম্প্রদায় পুনরুজ্জীবিত করলেন বিষ্ণুস্বামী, এবং কুমার সম্প্রদায় পুনরুজ্জীবিত করলেন নিম্বার্কাচার্য। এই চারজন এই সম্প্রদায়কে আবার তুলে ধরলেন। তাই জন্য ওই সম্প্রদায়গুলির তাদের নাম অনুসারে হয়েছে। যেমন ব্রহ্ম সম্প্রদায়টা হচ্ছে ব্রহ্ম মধ্য সম্প্রদায়, মধ্যাচার্য থেকে এই সম্প্রদায় পুনঃপ্রকাশিত হয়েছে। Come here. এখন কেউ যদি এই জ্ঞান লাভ করতে চায়, তাহলে এই চারটি প্রণালীর মাধ্যমে, এই চারটি ধারার মাধ্যমে কেবল সেটা সম্ভব। সৌভাগ্যক্রমে আমরা কোন রকমে ইসকনে এসে পড়েছি, তার ফলে এই জ্ঞানটা আমরা পেয়েছি। এখানে কে কে এই জ্ঞানটা পেয়ে লাভ করেছ, ওই জগতের জ্ঞানটি কে কে লাভ করেছ, কিভাবে লাভ করেছ? ইসকনের কৃপায়, ইসকনে না এলে হতো, অন্তত আমার হতো না। সেটি হচ্ছে পরম্পরার বৈশিষ্ট্য। এই সম্প্রদায়গুলির আজ পরম্পরার ধারায় এলে আমরা সেই জ্ঞানটি লাভ করতে পারি। এবং সেই জ্ঞানটি কি? সেই জ্ঞানটি অত্যন্ত সরল। আমি যেটা বললাম, আত্মা যা এই জড় জগতে চেতনার সঞ্চার করে, আত্মাগুলি যদি না থাকে তাহলে চেতনা আসবে কোনো কিছুতে? যেখানেই জীবন সেখানেই আত্মা, যেখানেই চেতনা সেখানেই জীবন। একটা গাছের চেতনা আছে, গাছের জীবন আছে, গাছে আত্মা আছে। হ্যাঁ, একটা অ্যামিবা ইউনিসেলুলার, তার চেতনা আছে। একটা কীট, একটা পিঁপড়ে, চেতনা আছে, জীবন আছে, আত্মা আছে। যেখানেই জীবন আছে সেখানেই আত্মা আছে। সেই সূত্রে দেখো কত বিজ্ঞানসম্মতভাবে এই জ্ঞানটি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যেখানেই জীবন আছে, জীবনের ছটি লক্ষণ আছে। যেখানেই জীবন সেখানেই ছটি লক্ষণ রয়েছে। দেখা যাক, একটা আমরা তো দেখি গাছের মনে হয় যে ওতে জীবন নেই, তাই না? হ্যাঁ, জগদীশচন্দ্র বোস বৈজ্ঞানিক বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে গাছের চেতনা আছে। তবে সেই চেতনাটা এত এত সীমিত যে মনে হয় যেন নেই। কিন্তু তিনি কি করলেন, ওই চেতনাটাকে ম্যাগনিফাই করলেন। ম্যাগনিফাই করার মাধ্যমে তিনি দেখালেন, হ্যাঁ গাছেরও আনন্দের অনুভূতি আছে, দুঃখের অনুভূতি আছে। গাছটাকে যখন কাটা হয় তখন তার ব্যথা হয়। আচ্ছা, তার মানে গাছের জীবন আছে। জীবনের লক্ষণ কি ছটি? প্রথম লক্ষণ হচ্ছে জন্ম। যেখানেই জীবন আছে সেখানেই জন্ম হয়েছে। একটা গাছের জন্ম হয়, একটা বীজ মাটিতে পড়ে, বীজটা অঙ্কুরিত হলো, তাহলে গাছটার জন্ম হলো। জন্মের পরে বৃদ্ধি, বাড়তে থাকলো। প্রথম অঙ্কুরিত হয়ে দুটো পাতা নিয়েছিল, তারপরে এখন বাড়তে 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 একটা এতগুলো ডাল পালা পাতা ইত্যাদি বিরাট গাছে পরিণত হলো, বৃদ্ধি। আমাদের অবস্থাটা কীরকম? জন্মের পরে আমরা কতটুকু ছিলাম, তারপরে এখন সব বিরাট বিরাট হয়ে গেছে, তাই না? তো এই বৃদ্ধি, পরিবর্তন। হেমন্তকালে গাছের পাতাগুলি ঝরে যায়, আবার বসন্তে নতুন পাতা আসে। শুধু তাই নয়, কালক্রমে গাছে ফুল আসে, গাছে ফল হয়, পরিবর্তন হচ্ছে। তারপরে সেই ফলের মধ্যে বীজ আছে, সেই বীজটা আবার মাটিতে পড়লো, আরেকটা গাছের জন্ম হলো। সেটা কি বলা হতে পারে? বংশবৃদ্ধি, প্রজনন। তারপরে তারপরে ক্ষয়, অবক্ষয়, ডিকে, গাছটা বুড়ো হয়ে গেল, তারপরে মৃত্যু। সেটা দেখো, অ্যাপ্লাই করো যে কোনো ইয়েতে। একটা কীট, একটা পিঁপড়ে, ডিমটা ফেটে একটা পিঁপড়ে বেরোলো, জন্ম হলো। পিঁপড়েটা ক্রমশ বাড়ল, পিঁপড়েটা পরিবর্তন হলো, তার পাখা গজালো। তারপরে পিঁপড়ে থেকে আরেক আরেক পিঁপড়ের জন্ম হলো, তার প্রিয় পিঁপড়েটা বুড়ো হয়ে গেল, পিঁপড়েটা মরে গেল। মানুষের কি কথা, তাই না? তো যেখানেই জীবন আছে সেখানে এই ছটি লক্ষণ যে আছে জীবনে। এখন এই হারমোনিয়ামটাও কাঠ, গাছটাও কাঠ। আমরা বলতে পারি হারমোনিয়ামটা জন্ম হয়েছে, পাল অ্যান্ড কোম্পানি এই হারমোনিয়ামের জনক। কিন্তু এই হারমোনিয়ামটা কোনোদিন বৃদ্ধি হবে? এই হারমোনিয়ামটা কোনোদিন পরিবর্তন হবে? এই হারমোনিয়াম থেকে আরেকটি হারমোনিয়ামের জন্ম হবে? এই হারমোনিয়াম অবশেষে অবশ্য যে ক্ষয় এবং মৃত্যু হতে পারে সেই মানে কথার কথায়, কিন্তু প্রকৃতপক্ষে অবক্ষয় এবং মৃত্যু বলতে আমরা যেটা বোঝাই সেটা হবে না। কেন? একটা পিঁপড়ে বা একটা গাছের সঙ্গে এই হারমোনিয়ামটার পার্থক্যটা কি তাহলে? কে বলবে? তুমি বলো, কি বলছিলে তুমি? ভেরি গুড। একটা গাছের মধ্যে আত্মা আছে, এই হারমোনিয়ামটায় আত্মা নেই, এটাই পার্থক্য। যেই শরীরে আত্মা আছে সেই শরীরে ছটি লক্ষণ আছে, যেই শরীরে আত্মা নেই সেখানে এই লক্ষণগুলি নেই। দেখো কত সুন্দর বিজ্ঞানসম্মতভাবে বেদে আমাদের এই সমস্ত জ্ঞান প্রদান করা হয়েছে। এই জ্ঞানগুলি লাভ করে লাভ হয়? এই জ্ঞান লাভের ফলে মঙ্গল হয়, ভালো হয় না ক্ষতি হয়? তাহলে এই জ্ঞানটি গ্রহণ করা উচিত? এবং কোথায় গেলে এই জ্ঞানটা পাবে? সেই জন্যই ইসকন। আজকে সারা পৃথিবীর প্রতিটি, প্রায় প্রতিটি দেশেই কেবল নয়, প্রতিটি বড় বড় শহরে ইসকন স্থাপিত হয়েছে। এবং সর্বত্র মানুষ এই জ্ঞান লাভ করার সুযোগ পাচ্ছে, এই জ্ঞান অনুসারে জীবন যাপন করার সুযোগ পাচ্ছে, এবং সেই জ্ঞান লাভ করার মাধ্যমে তাদের জীবনকে পরিচালিত করার মাধ্যমে তাদের জীবন সার্থক করছে। তাহলে ইসকনে যে এই সুযোগটা দেওয়া হচ্ছে, তোমরা কে কে এই সুযোগটি গ্রহণ করছো? হরে কৃষ্ণ, খুব ভালো। প্রভুপাদ দেখো কত গ্রন্থ লিখে গেছেন এবং সেই গ্রন্থের মধ্যে এই কথাটি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণিত হয়েছে। অতএব তোমরা কে কে প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করছো, কার কার কাছে ভগবদ গীতা আছে, কে কে ভগবদ গীতা নিয়মিতভাবে পাঠ করছো, ভগবদ গীতা আছে, ভগবদ গীতা রাখার উদ্দেশ্যটা কি? লাল কাপড়ে মুড়ে পূজা করা, পাঠ করা, ভেরি গুড। হ্যাঁ, অতএব ভগবদ গীতা পাঠ করো এবং দেখো কত সুন্দর জ্ঞান ওর মধ্যে রয়েছে। কি সুন্দরভাবে ভগবান এই তত্ত্বজ্ঞান প্রদান করেছেন। তিনি প্রথমেই আমাদের জানাচ্ছে এই যে কথাটা বললাম, দেহ আর আত্মার পার্থক্য, আত্মার স্বরূপ। আত্মার স্বরূপটা কি? ন জায়তে মৃয়তে বা কদাচিন। আত্মার জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না। অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ। আত্মা নিত্য, চিরকাল ছিল, চিরকাল থাকবে। জন্ম হয় এই দেহের, কখন? যখন আত্মা একটা নতুন দেহ ধারণ করে তার জন্ম হয়। যখন আত্মা পুরনো দেহটা ছেড়ে চলে যায় তার মৃত্যু হয়। কি সুন্দরভাবে ভগবান এই কথাটা বুঝিয়ে দিয়েছে। কোনো অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না, আগুন দিয়ে আত্মাকে পোড়ানো যায় না, জলে আত্মাকে ডোবানো যায় না, বায়ু দিয়ে আত্মাকে শুকানো যায় না। তার মানে আত্মা অবিকারী, বিকারহীন। আত্মার কখনো কোনো বিকার হয় না, আর সেই আত্মাই হচ্ছে আমাদের স্বরূপ। আর এই দেহটা কি? এই দেহটা একটা আবরণ, একটা বস্ত্র। আমরা যেমন কাপড় পরে থাকি, সেই কাপড়টা কি আমার পরিচয়? না, কাপড়টা শরীরটাকে ঢেকে রেখেছে। ঠিক তেমনি এই শরীরটা আত্মাকে ঢেকে রেখেছে, আত্মার একটা আবরণ। কোনো বুদ্ধিমান মানুষ মনে করে কি আমার এই পোশাকটা আমি? হ্যাঁ, ইউনিফর্ম পরে থাকলেও মনে করে না যে এই পোশাকটা আমি। এটা পুলিশ অথবা একটা মিলিটারি ম্যান, তার ইউনিফর্ম পরে আছে, অন্যরা তাকে দেখছে যে মিলিটারি ম্যান, কিন্তু সে কি মনে করছে আমি আমার পোশাক? সে মনে করে যে আমি আমার ব্যক্তিত্ব। ঠিক তেমনি এই শরীরটা আমাদের একটা আবরণ, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আত্মা। সেই আত্মাকে জানাই হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য। বিষয়টা খুব একটা কঠিন, আর তার ফলটা কি হচ্ছে? তার ফলটা আমরা অতি সহজে অমরত্ব লাভ করছি। সকলে অমর হতে চায় না? আচ্ছা, আমি উল্টোভাবে বলবো, কে কে মরতে চায়? কেউ কে মরতে চায়? হ্যাঁ, কেউ মরতে চায় না। তার মানে সকলে অমর হতে চায়। সরলভাবে আমরা এই কথাটা বিচার করতে পারি। এবং অমর হওয়ার জন্য দেখো কত রকম আয়োজন হচ্ছে। সমস্ত হাসপাতালগুলো বিরাট বিরাট ব্যবসা করছে, সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি বিরাট বিরাট ব্যবসা করছে এই সুযোগটা নিয়ে, কেউ মরতে চায় না। আর তাদের ইয়ে হচ্ছে, এই ওষুধগুলি খেলে তুমি মরবে না, রোগ হলে মরবার সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে ওষুধ খাও, তাহলে মরবে না। কিন্তু ওষুধ খেয়ে কেউ কি অমর হতে পেরেছে? এই দেহটাকে কখনোই অমর করা যায় না, কিন্তু আমরা প্রকৃতপক্ষে অমর। আমার প্রকৃতপক্ষে আমার পরিচয় আমি আত্মা, আত্মার মৃত্যু হয় না। অতএব আমারও মৃত্যু হবে না। অতএব আমি যদি আমার আত্মিক স্বরূপে অধিষ্ঠিত হতে পারি, ব্যাস আমি অমর হয়ে গেলাম। বুঝতে অসুবিধা হলো? কে কে অমর হয়ে গেছো? কি হলো, একটাও হাত উঠছে না? ওকে, কে কে অমর হওয়ার চেষ্টা করছো যথাযথভাবে? দ্যাট ইজ বেটার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শিল প্রপাদ কি যায়। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। ইয়েটা মাইকটা নাও।
সৃষ্টির পূর্বে ব্রহ্মা যখন অন্ধকার দেখেছিলেন, সেই অন্ধকারটা কি অজ্ঞান স্বরূপিনী মহামায়া ছিল? এবং যদি মহামায়া সেই অন্ধকারটা হন,
অন্ধকার ছিল না, ব্রহ্মা অজ্ঞান ছিল। অর্থাৎ তিনি কে, তিনি কোথা থেকে এলেন, সেই সম্বন্ধে তার কোনো জ্ঞান ছিল না। কি হলো, এটা বন্ধ হয়ে গেছে? হরে কৃষ্ণ। বুঝতে পেরেছ? অন্ধকার মহামায়া, জড় প্রকৃতিটাই হচ্ছে মহামায়া। বুঝতে পারলে? প্রকৃতপক্ষে অন্ধকারটা প্রকৃতপক্ষে অজ্ঞানের অন্ধকার, প্রকৃত অন্ধকার হচ্ছে অজ্ঞানের অন্ধকার।
যে প্রধানের কথা বলা হয়েছে, আমি প্রধান, আমি পুরুষ,
আমি প্রধান না, ওটা আমি প্রধান হচ্ছে জড় জগতের যে বস্তুর দ্বারা এই জড় জগৎটা প্রকাশিত হয়, সেই বস্তুটা হচ্ছে প্রধান, প্রধান এবং মহৎ তত্ত্ব। প্রধান, সেই ইয়েতে জড় বস্তুটা হচ্ছে প্রধান থেকে উদ্ভূত, আর পুরুষ হচ্ছেন ভগবান বা ভগবানের অংশস্বরূপ আত্মা, সেটাই হচ্ছে পুরুষ। এবং পুরুষ এবং প্রকৃতির সমন্বয়ে এই জড় জগৎ। বুঝতে পেরেছ? হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, গিভ হিম। ওকে,
হরে কৃষ্ণ গুরু মহারাজ। আজকে সকালের ভাগবতম ক্লাসে আপনি বলছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ একই সঙ্গে বিভিন্ন ব্রহ্মাণ্ডে, কোনো এখন ব্রহ্মাণ্ডে তিনি জন্মলীলা করছেন, কোথাও কংসবধ করছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণতম, তাহলে একই সঙ্গে তিনি বিভিন্ন ব্রহ্মাণ্ডে আবার অবস্থান করছেন। তার মানে এটা আমাদের এইরকম ভাবে বুঝতে হবে যে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে, যে পূর্ণ থেকে পূর্ণ নিয়ে নিলেও সেটা পূর্ণই থাকে, সেই সেইভাবে কি তিনি এটা করছেন?
না, ঠিক সেইভাবে নয়। পূর্ণ থেকে পূর্ণ নিয়ে নেওয়ার মানেটা হচ্ছে যে চিত থেকে চিত নিলেও সেটা পূর্ণ চিন্ময়ই থাকে। বুঝতে পারলে? কোনো, যেমন ভগবান থেকে অসংখ্য জীবের সৃষ্টি হয়েছে, হ্যাঁ, তার মানে এই নয় ওই জীব সৃষ্টির ফলে ভগবান কমে গেলেন, ভগবান সেই একই রইলেন। ঠিক তেমনি আত্মাও, সে আত্মা সর্ব অবস্থাতে পূর্ণই রয়েছে, আত্মার কোনো ক্ষয় হচ্ছে না। হ্যাঁ, মায়ের আত্মা বাবার আত্মা দুজন থেকে সন্তান হলো, তার মানে এই নয় যে মা বাবা ক্ষয় হয়ে গিয়ে সন্তান হলো। বুঝতে পারলে? মাও রইলেন, বাবাও রইলেন, আবার সন্তানও এলো। সেটাই হচ্ছে এই সম্বন্ধে তুমি, তোমার ম্যাথমেটিক্স ছিল, ইনফিনিটি সম্বন্ধে জানা আছে? ইনফিনিটি ডেফিনেশন কি? ইনফিনিটি ডেফিনেশন হচ্ছে তার থেকে অনেক কিছু নিয়ে নিলেও সে ইনফিনিটি থাকে, তার সঙ্গে যোগ করলেও ইনফিনিটি থাকে, গুণ করলেও ইনফিনিটি থাকে, ইনফিনিটি সর্ব অবস্থাতেই ইনফিনিটি। এটাই হচ্ছে চিন্ময় জগতের বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে পূর্ণম পূর্ণমদ পূর্ণমিদমের প্রকৃত সংজ্ঞা। হ্যাঁ, শুধু তাই নয়, প্রতিটি জীবের হৃদয়ে ভগবান রয়েছেন, পূর্ণরূপেই রয়েছেন। বুঝতে পারলে? ভগবান নিজেকে অনেক অংশে, অনেক ভাবে তিনি বিস্তার করছেন। এবং সেটা হচ্ছে স অংশ সাংশ, তার সাংশ বিস্তারে তিনি একই। কৃষ্ণ বলরাম হলেন একই, বলরাম থেকে চতুর্ভুহ এলো একই। কৃষ্ণ আর চতুর্ভুহের মধ্যে পার্থক্য নেই। চতুর্ভুহ থেকে নারায়ণ এলো একই, নারায়ণ থেকে বিষ্ণু এলো, বিষ্ণু থেকে অবতার এলো, এইভাবে তিনি বিস্তার করছেন, কিন্তু তিনি সেই এক স্বয়ং ভগবান থেকে যাচ্ছেন সর্ব অবস্থাতে। এটাই হচ্ছে তার অচিন্ত শক্তি।
হরে কৃষ্ণ গুরু মহারাজ, দণ্ডোত্তরণ মহারাজ। আমি জিজ্ঞেস করতে চাই যে আমরা অনেকবার শুনি যে আমরা আত্মা আর আমাদের রিয়েলাইজ করতে হবে ওটা, বাট ইভেন আফটার অনেকবার শোনার পরেও ওটা মানে বুঝতে পারি না যে ওটা বারবার ভুলে যায়। আর তো
সেই জন্যই সাধন, সাধনের প্রয়োজন, সাধন ভক্তির প্রয়োজন, অনুশীলনের প্রয়োজন, প্র্যাকটিসের প্রয়োজন, প্র্যাকটিস করতে করতে হবে। সাধনের মাধ্যমেই সাফল্য বা সিদ্ধি আসবে। সাইকেল চালাতে জানো, কিভাবে শিখেছিলে? প্র্যাকটিস করতে করতে হঠাৎ একদিন দেখছো আরে ব্যালেন্স এসে গেছে, সেরকম প্র্যাকটিস করতে করতে একদিন দেখবে হঠাৎ এসে গেছে। আর ভগবানও কৃপা করবেন। আমাদের অসুবিধাটা হচ্ছে যে আমরা জড় জগতে রয়েছি, জড় ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছি, তাই এই জগৎটার প্রভাবটা এড়ানো অত্যন্ত কঠিন, কিন্তু কালক্রমে সেটা হবে, অনুশীলন করতে করতে সেটা হবে। ঠিক আছে, অতএব নিষ্ঠা সহকারে এই অনুশীলনটা করতে হবে। অনুশীলনের উপায়টা কি? আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি, এইভাবে ক্রমশ আমরা স্তরে স্তরে এগোব এবং তার ফলে তা হবে। বুঝতে পারলে? ওকে, আর কেন কোনো প্রশ্ন আছে? ওকে
মহারাজ, রুদ্র সম্প্রদায় অ্যান্ড আর সৈবাইট ফলোয়ার্স,
রুদ্র সম্প্রদায় অ্যান্ড সৈবাইট,
এদের মধ্যে কি মানে শিক্ষা আর কি?
সৈবাইট যারা, তাদের কোনো পরম্পরা নেই, তারা শিবকে মানে আর তারা অ্যাকচুয়ালি শিবের সঙ্গে ব্যবসা করে। এখানে শিবকে অল্প কিছু দিলে বড় প্রফিট হয়। ব্যবসা মানে কি? লেস ইনভেস্টমেন্ট বিগ প্রফিট। শিব আশুতোষ, অল্পে সন্তুষ্ট হয়ে যায়। তাই জন্য একটুখানি ওই মাথায় বেলপাতা জল দিলেই শিব সন্তুষ্ট হয়ে বলবে কি চাও? হ্যাঁ, আমাকে লটারি জিতিয়ে দিও। শিব বলবে তথাস্তু। তারপরে লটারি যখন জিতে গেল তখন আর শিবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলে? এই সম্বন্ধে শ্রীমৎ ভাগবতের একাদশ স্কন্ধে খুব সুন্দর বর্ণনা আছে। সেখানে বর্ণনা হচ্ছে যে শিবের ভক্ত বা সৈবাইট আর বিষ্ণু ভক্তের পার্থক্যটা কোথায়, সেই সম্বন্ধে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যে একটা অসুর ছিল বৃকাসুর, বৃকাসুর ও তার শরীরের মাংস কেটে আগুনে আহুতি দিয়ে ওম নম শিবায় করছিল শিবকে সন্তুষ্ট করার জন্য। কিছুতেই শিব এলেন না, তখন সে তার মাথা কেটে যখন আগুনে দিতে যাচ্ছে তখন শিব এসছে। শিব জিজ্ঞাসা করছেন, কি কেন এত কষ্ট স্বীকার করছো, কি চাই তোমার? আমি একটা বর চাই। কি বর? আমি যার মাথায় হাত দেব তার মাথাটা টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক আছে, তথা আসতো, সত্যি সত্যি বরটা পেয়েছি আমি, সত্যি সত্যি এটা কি কার্যকরী হবে? হ্যাঁ, আমি যখন বর দিয়েছি নিশ্চয়ই হবে। তাহলে আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখি। ও শিবের মাথায় হাত দিতে গেছে, শিব তো তখন ওখান থেকে পালিয়েছে, আর বৃকাসুর তার পেছনে পেছনে ছুটছে। অবশেষে শিব বিষ্ণুর কাছে গেছে, শিব বলছে যে প্রভু আমার এই সর্বনাশ হয়েছে, এরকম একটা বর দিয়ে দিয়েছে, এখন ও আমার মাথায় হাত দিয়ে ওই বর এক্সপেরিমেন্ট করতে চায়, পরীক্ষা করতে চায়। বলে ঠিক আছে, আমি দেখছি। তো বিষ্ণু তখন একটা শিশুর রূপ ধারণ করে সে বিকাশুরকে বলছে, কেন এইভাবে হন্তদন্ত হয়ে কোথায় ছুটছ তুমি? যে দেখো, ওই শিব আমাকে বর দিয়েছে যে আমি যার মাথায় হাত দেবো তার মাথা খণ্ড খণ্ড হয়ে যাবে। তা আমি ওটা এক্সপেরিমেন্ট করতে চাইছিলাম, ওর পালাচ্ছে, আমাকে দিচ্ছে না এক্সপেরিমেন্ট করতে। বলছে যে এরকম একটা বর কে কেউ দিতে পারে? বিশেষ করে শিব কি এরকম বর দিতে পারে? ও তোমাকে ধোকা দিয়েছে। তুমি জানো না, দক্ষ যজ্ঞের সময় শিবকে অভিশাপ দেওয়া হয়েছে যে ও কোনোদিনও বর দিতে পারবে না। তো তুমি দেখো না, তোমার মাথায় হাত দিয়ে দেখো। তখন বিকাশুর নিজের মাথায় হাত দিয়ে ওর মাথাটা খণ্ড খণ্ড হয়ে গেছে। তো এইভাবে বোঝানো হচ্ছে যে শিব ভক্তরা শিবের কাছ থেকে কিছু আদায় করতে চায়, আর বিষ্ণু ভক্তরা ভগবানের কাছে কিছু না চেয়ে ভগবানকে সবকিছু দিতে চায়। এইটাই হচ্ছে বিষ্ণু ভক্ত আর শিব ভক্তের পার্থক্য। আর এই যে রুদ্র সম্প্রদায়, এই রুদ্র সম্প্রদায়টা একটা বৈষ্ণব সম্প্রদায়, এরা শৈব নয়, এরা বৈষ্ণব। তার কাছ থেকে শিব বৈষ্ণবানাং যথা শম্ভু, শিব হচ্ছেন মহান বৈষ্ণব, তার কাছ থেকে ভগবান সম্বন্ধে জানতে পারলে আমাদের যথার্থ কল্যাণ হয়। এইটাই হচ্ছে রুদ্র সম্প্রদায় আর শৈবাইটের পার্থক্য। বোঝা গেল? ওকে, হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে। ওকে, মাইকটা দাও। ওকে,
হরে কৃষ্ণ। আমি বলতে চাইছি, একটা লাইন আছে, বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা, কৃষ্ণের দুর্গা দেবী এত প্রিয় কেন? উনি কি কোনোভাবে ললিতা দেবীর সাথে কানেক্টেড? আমার কোয়েশ্চেন হচ্ছে এটা।
হ্যাঁ, এটা রাধারানীর থেকেই এরা এসেছে, এবং সেই সূত্রে হ্যাঁ কানেকশন আছে। আর দুর্গা দেবী হচ্ছেন কৃষ্ণের বহিরঙ্গ শক্তি, মায়া, মহামায়া। মহামায়া রূপে তিনি এই জড়জগতের অধিষ্ঠাত্রী, আর মহামায়া রূপে তিনি এই জড়জগতে যারা বিষ্ণু, যারা ভগবত ভক্ত নয়, যারা যারা জড়জগতের বন্ধনে আবদ্ধ, যারা ভগবানকে ছাড়া ভোগ করতে চায়, তাদেরকে তিনি দণ্ড দান করেন। সেইটি তার একটি রূপ। আবার সেই সঙ্গে যেমন এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত দেওয়া যায়, যে পুলিশ অপরাধীদের কি করে?
শাস্তি দেয়।
আর যারা যারা ভালো মানুষ তাদের কি করে?
রক্ষা করে।
একই পুলিশ একজনকে দণ্ড দিচ্ছে, আরেকজনকে রক্ষা করছে। ঠিক তেমনই মায়া যারা ভগবত বিদ্বেষী তাদেরকে দণ্ডদান করছেন, আর যারা ভগবানের ভক্ত তাদেরকে তিনি ভগবানের কাছে নিয়ে যাচ্ছেন।
তার মানে যারা এই যে মানে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি, মানে যারা যারা কালী মাকে এই যে সাধনা করে যে তুষ্ট করতে মানে চান, তারা কি সেটা তাদের নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য?
এরা যারা এইভাবে যারা, যেমন আমি শিবের ভক্তদের কথা বললাম, কালী বা দুর্গার ভক্তরা ওরকম, ওদের এই জড় জগতের বস্তু চাই।
হ্যাঁ, আপনি তো বলেন পরম বৈষ্ণব বৈষ্ণবী।
হ্যাঁ ঠিকই, কিন্তু লোকেরা কি চায়? ধনং দেহি, দুর্গার কাছে গিয়ে কি বলে?
যশোদে
ধনং দেহি জনং দেহি, কালীর কাছে কি বলে? পাঠা দেহি মাংস দেহি। এখন সেটা বুঝতে হবে, এই একই দুর্গার বা মায়ার বিভিন্ন রূপ আছে। স্নিগ্ধা, যেমন জগদ্ধাত্রী অন্নপূর্ণা, এই রূপে তিনি স্নিগ্ধা। উগ্র দুর্গা মহিষাসুরকে বধ করছে, অসুরদের দমন করছেন। কালী চণ্ড রূপ, কালী ছিন্নমস্তা, এই সমস্ত রূপগুলি প্রচণ্ড রূপ। সেটা কীরকম? এইভাবে আমরা যদি দেখি প্রকৃতি, এই মায়া হচ্ছে প্রকৃতি, প্রকৃতির রূপটা আমরা দেখতে পাই। একদিক দিয়ে প্রকৃতি আমাদের শস্য শ্যামলা সুজলা সুফলা। আবার চণ্ড রূপটা কীরকম? ধ্বংসাত্মক রূপ। ভূমিকম্প হলো, হাজার হাজার মানুষকে একসঙ্গে মেরে ফেলল প্রকৃতি। অগ্নুৎপাত হলো, মহামারী হলো, এইগুলো হচ্ছে কালীর রূপ, ধ্বংসাত্মক রূপ। কোন রকম বাজ বিচার না করে মেরে ফেলছে সকলকে।
তো মানবিকতার যারা মানে ভালো চায় না, যারা মানুষের ভালো মানে অন্যের ক্ষতির জন্য প্রার্থনা করে, তাদের কি দেবী ক্ষমা করে দেন?
তুমি ইয়ের কথা পড়েছ, তোমার যাই হোক, তোমার দেবী যারা একদিক দিয়ে তাদের মনোবাসনা পূর্ণ করছে, যেমন কালীর পূজা কারা করে?
তমগুণের লোকেরা।
তমগুণে কি জন্য করে?
নিজের প্রাপ্তির জন্য, কামনা বাসনা।
আমি যেটা বললাম, মাংস খাওয়ার জন্য, তাই না? যারা মাংস খেতে চায়, যাদের এই প্রবৃত্তিটা আছে, তাদের বলা হচ্ছে যে তুমি মায়ের একটা সন্তানকে তুমি মারছো, মায়ের অনুমতি নিয়ে সেটা করো। আবার কখন করবে? হ্যাঁ, কালীর কাছে গিয়ে অনুমতি নেবে। কালী পুজো কখন হবে? অমাবস্যার রাত্রে। কোথায় হবে? জঙ্গলের মাঝখানে, যেখানে কেউ শুনতে পাবে না শব্দ। সেখানে গিয়ে সে সেই পাঠাটাকে বলি দেওয়ার আগে একটা শর্ত স্থাপন করছে, যে আমি এখন তোমাকে যেটা করছি, তুমি আমাকে সেটা করো। সেইটাই আছে হচ্ছে মাংস শব্দের অর্থ। মাং মানে আমাকে, স সে, আমি ওকে যেটা করছি ও আমাকে সেটা করবে। আজকে আমি ওকে বলি দিচ্ছি, কালকে ও আমাকে বলি দেবে। হ্যাঁ, এই শর্ত করা হচ্ছে, যাতে ও চেতনা ফিরে আসে। আরে আমি কি করছি? একটুখানি মাংস খাওয়ার জন্য আমি এরকম একটা আটকে থাকবো? তার যার ফলে ওরা তমগুণ থেকে অতিক্রম করে রজগুণে আসতে পারে।
আমি বলছি গুরু মহারাজ, উনি তো মা, উনি কি কোনো প্রাণের বলি নেন?
মা মাঝে মাঝে চরচাপড় মারে। হ্যাঁ, কখন মারে?
দুষ্টুমি করলে
মাকে, মার কাছে ছেলে বলতে পারে, মা এটা দাও, ওটা দাও, এটা দাও, ওটা দাও। তারপরে যখন অজাজ মানে যেটা অবাঞ্ছিত কোনো বস্তু যখন সে চায়, তখন মা কি সেটা দেয়? মা দেয় না, কিন্তু তবুও সে কাঁদছে, না দিতে হবে, দিতে হবে। তখন একদিক দিয়ে এক হাতে মা বলছে নাও, আরেক দিক হাতে মা বলছে একটা চড় খাও, যাতে তোমার শিক্ষা হয়। তো তুমি কালী পুজো করছো?
আমি মানে ভাব মানে জাস্ট আইটা নিয়ে কনসার্ন ছিলাম কি ললিতা দেবীর সঙ্গে কি দুর্গা দেবীর কোনোভাবে কানেকশন আছে কিনা, বিকজ ওইখানে নিধিবানে ললিতা কুণ্ড আছে,
ওই সম্বন্ধে একটা গান আছে, তুমি অন্নপূর্ণা মা তুমি শ্মশানে শ্যামা কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা, লক্ষ্মী দেবীর অংশ, আর সেই সূত্রে লক্ষ্মী দেবী রাধারানীর অংশ, সেইভাবে এটা
কানেকশন। থ্যাংক ইউ গুরু মহারাজ, হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ, আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করছি। আমার ২০১৬ সালে আমি মানে ক্যান্সার আক্রান্ত, এখন আমি ভালোই আছি, আমি আপনার কৃপা চাই আর একটু মানে কিছু
কৃপা করার তিনি আছে, ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান তো করেই দিয়েছে, হয়েছিল সেরে গেছে, ব্যাস। কে কার কৃপায় হলো
ভগবান,
আমাকে তো তুমি এসে কিছু বলোইনি, তবুও তো হয়ে গেল, তাহলে আমার কৃপার অপেক্ষা করতে হবে না, ভগবানের কৃপায় আশ্রয় করে থাকো, প্রভুপাদের কৃপায় আশ্রয় থাকো, নিশ্চয়ই তিনি সমস্ত মঙ্গল সাধন করবেন।
আর একটা প্রশ্ন আছে,
বলো।
আমার খুব রাধারানীর জন্য খুব কষ্ট হয়।
কার জন্য?
রাধারানীর জন্য, ওই যে কৃষ্ণ চলে গেল মহা যুদ্ধ হবে বলে ওখান থেকে, তারপরে রাধারানীর খোঁজ নিয়েছিল কিনা সেটা আমি এখনো বুঝতে পারি না, ওইটা আর কি, খুব কষ্ট হয় যে রাধারানীর খুব কষ্ট হচ্ছিল তো, তাহলে
ঠিক আছে, কষ্ট হচ্ছে কাঁদো, ভালো, তার ফলে হৃদয় নির্মল।
কৃষ্ণ কি রাধারানীর খোঁজ নিয়েছিলেন আবার?
দেখো এটা অনেক উপরের কথা, এটা আমাদের জড়জাগতিক সম্পর্কের মাধ্যমে এটা আমরা বুঝতে পারবো না, এই সম্বন্ধে এটা বুঝতে হবে যে এটা ভগবানের লীলা, লীলা আস্বাদনের জন্য যোগমায়ের মাধ্যমে এইরকম আয়োজন হয়, বুঝতে পারলে? সেই সময় সরলভাবে বলা যায় যে বিরহের ফলে প্রেম আরো মধুর হয়ে ওঠে, তাই জন্য এই বিরহের আয়োজন। এই সম্বন্ধে একটা কথা আছে, কৃষ্ণ একসময় রাধারানীকে বলেছিলেন এসো আমরা বিয়ে করে ফেলি, রাধারানী বলেছিলেন তাহলে জীবনটা বোরিং হয়ে যাবে, একঘেয়ে হয়ে যাবে। হরে কৃষ্ণ।